الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই সপ্তাহের রিসালা অসুস্থতার ফজিলত দরুদ শরীফের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হয় তার উচিত আমার উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করা কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা বিপদ আপদ দূরীভূতকারী সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থার নেকির সওয়াব সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুস্কি হাসলেন আমরা আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কি কারণে হাসলেন ইরশাদ করলেন মুমিন বান্দার জন্য কতই আশ্চর্যপূর্ণ বিষয় যে সে অসুস্থ অবস্থায় কান্না করে যদি সে জানতো যে তার জন্য ওই অসুস্থতায় কি পরিমাণ সওয়াব ও প্রতিদান রয়েছে তাহলে সে পছন্দ করত যে অসুস্থই থাকুক এই পর্যন্ত যে নিজের প্রতিপালকের সাথে মিলিত হয় অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মুস্কি হাসলেন আর নিজের মাথা মোবারক আসমানের দিকে উঠালেন আমরা আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি কারণে মুস্কি হাসলেন এবং আপনার মাথা আসমানের দিকে উঠিয়েছেন ইরশাদ করলেন আমি দুইজন ফেরেশতা দেখলাম যারা আসমান থেকে অবতরণ করলো এবং মুমিন বান্দাকে তার নামাজের স্থানে খুঁজতে লাগলো যখন তাকে পেল না তখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো হে আল্লাহ পাক আমরা তোমার অমুক বান্দার দিন রাতে অমুক অমুক নেক আমল লিখতাম এখন আমরা তাকে তোমার বন্দী অর্থাৎ অসুস্থ অবস্থায় পেয়েছি সুতরাং আমরা তার কোনো নেক আমল লিখিনি আল্লাহ পাক ইরশাদ করলেন আমার বান্দার ওইসব নেক আমল লিপিবদ্ধ করো যা সে দিন রাত আমল করত আর তা থেকে কিছু কমতি করিও না যতক্ষণ পর্যন্ত সে আমার বন্দিতে অর্থাৎ অসুস্থ থাকে হযরত আল্লামা আব্দুর রউফ মুরাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা লিখেন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে অসুস্থতায় আক্রান্ত করেন তখন এর মাধ্যমে তাকে গুনাহের অপবিত্রতা থেকে পবিত্র করে দেন এবং ধৈর্য ধারণকারীদের সওয়াব দান করেন যখন ওই বান্দা পুলসিরা দিয়ে অতিক্রম করবে তখন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না কেননা সে পূর্বে গুনাহের অপবিত্রতা থেকে পবিত্র হয়ে গেছে সুতরাং সে জান্নাতে প্রবেশ করবে আর তাকে ধৈর্য ধারণকারীদের মর্যাদায় তীর্ণ করা হবে আর যদি দুনিয়াতে গুনাহের অপবিত্রতা থেকে পবিত্র নাও হয় তবে যখন কিয়ামতের দিন আসবে তখন জাহান্নামের আগুন তার অপেক্ষায় থাকবে সুতরাং তাকে পুলসিরা থেকে হঠাৎ উঠিয়ে নেওয়া হবে যাতে তার কাছ থেকে গুনাহের অপবিত্রতা দূর হয়ে যায় কেননা গুনাহের অপবিত্রতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি নেককারদের ঘর ও আল্লাহ পাকের প্রতিবেশী তথা জান্নাতের উপযুক্ত প্রিয় ইসলামী ভাইরা এই বর্ণনা থেকে সুস্থ লোকদের শিক্ষা গ্রহণ করা উচিত সুস্থ থাকা অবস্থায় অধিক পরিমাণে নেক আমল করার অভ্যাস করা উচিত ফরজ নামাজের পাশাপাশি অধিকারে নফল ইবাদত করুন উঠতে বসতে চলতে ফিরতে জিকির ও দরুদ পাঠ করতে থাকুন ফরজ রোজার সাথে সাথে নফল রোজা রাখারও অভ্যাস করুন মোট কথা সুস্থ থাকা অবস্থায় খুব বেশি বেশি নেকি করতে থাকুন তাহলে অসুস্থ অবস্থায় আল্লাহ পাকের দয়ায় ওই সব নেকি সওয়াবও পেতে থাকবেন যা সুস্থ অবস্থায় করার অভ্যাস ছিল কিন্তু এখন তা অসুস্থতার কারণে করতে পারছেন না আমার প্রিয় আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর লিখেছেন ও তো নিহায়াত সস্তা সওদা বেচ রহে হে জান্নাত কা হাম মুফলিস কিয়া মূল চুকায়ে আপনা হাতই খালি হে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা শারীরিক অসুস্থতা মুমিন বান্দার জন্য অনেক সময় রহমত স্বরূপ হয় যার দ্বারা তার গুনাহ ক্ষমা ও মর্যাদা বৃদ্ধি হয় অনেক হাদিসে পাকের মধ্যে অসুস্থতার ফজিলত বর্ণনা করা হয়েছে আম্বিয়া কিরামগণ আলাইহিস সালাম গুনাহ থেকে মাসুম অর্থাৎ নিষ্পাপ আল্লাহ পাকের এসব নেক বান্দা অর্থাৎ আম্বিয়া কিরাম আলাইহিস সালাম সাহাবা কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং আউলিয়া কিরামদের খিদমতে রোগ ব্যাধি অর্থাৎ অসুস্থতার উপস্থিতি তাদের মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়ে থাকে এবং ওইসব নেককার ব্যক্তিদের রোগ ব্যাধিতে ধৈর্য ধারণের ঘটনা বলি আমরা গুনাহগারদের জন্য উৎসাহের কারণ হয়ে থাকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান রোগ ব্যাধি হলো আল্লাহ পাকের জমিনে চাবুক যেটার মাধ্যমে তিনি বান্দাদের সংশোধন করেন হযরত আল্লামা আব্দুর রউফ মুরাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা লিখেন কেননা অসুস্থতার কারণে নফসে আম্মারার আগুন নিভে যায় এবং এই নফসের চাহিদা সাধ শেষ করে দেয় যে ব্যক্তি এই বিষয়টি অর্থাৎ অসুস্থতা আল্লাহ পাকের জমিনে চাবুক যার মাধ্যমে তিনি তার বান্দাদের সংশোধন করেন এটি স্মরণ করে নিয়েছে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি থাকা আশিকার দরজা খুলে যায়। যতটুকু স্বাদ বেশি ততটুকু কঠোরতাও বেশি। হে আশিকানে রসুল, সুখ বা দুঃখ, অসুস্থতা বা দারিদ্রতা, আমাদের প্রতিটি অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা উচিত এবং ধৈর্য ধারণের মানসিকতা তৈরির জন্য এটা চিন্তা করা উচিত যে যদি দুনিয়াবি এই মুসিবতে পতিত হয়ে আখিরাতে পাওয়া শাস্তিও দুনিয়াতে দিয়ে দেয়া হয় তাহলে আল্লাহর শপথ অনেক সহজেই ছাড়া পাচ্ছি, কেননা পরকালের শাস্তি কেউ সহ্য করতে পারবে না। আর হ্যাঁ, সুখের সময় ও সম্পদশালী থাকা অবস্থায়ও আল্লাহ পাককে ভয় করতে থাকা উচিত, কেননা কখনো আবার আখিরাতে প্রাপ্য নিয়ামত সমূহের বদলা দুনিয়াতে পেয়ে যাচ্ছেন না তো? বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আহারকারীরা, সুন্দর দালান কোঠা নির্মাণকারীরা এবং খুব আরাম আয়েশে জীবনযাপনকারীদের অনেক বেশি ভয় করা উচিত। যেমনি ভাবে মিনহাজুল আবেদিন কিতাবে রয়েছে, মৃত্যুর কঠোরতা জীবনের স্বাদ অনুযায়ী হয়ে থাকে, সুতরাং যার এই স্বাদ বেশি হবে তার সেই কঠোরতাও বেশি হবে। প্রিয় ইসলামী ভাইরা, আসলে আমরা এই ফয়সালা করতে পারি না। যে ব্যক্তি কখনো অসুস্থতা বা দুর্দশাগ্রস্ত হয়নি সে আল্লাহ পাকের অপছন্দনীয়, অথবা যার কাছে দুনিয়াবী নিয়ামত অধিক পরিমাণে রয়েছে সে আখিরাতের নিয়ামতের ভাগ পাবে না। আমাদের শুধুমাত্র নিজেদের ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করে নিজেদের আখিরাতকে সজ্জিত করার পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার চেষ্টায় লেগে থাকা উচিত। ব্যাস যে কোনো ভাবে আমাদের প্রিয় প্রতিপালক আমাদের উপর স্থায়ীভাবে রাজি হয়ে যাক। সর্বাবস্থায় আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে মশগুল থাকা হলো মুমিনের শান। কামিল মুমিনের জন্য তার প্রতিটি কাজে গভীর চিন্তা ভাবনা ও শিক্ষা গ্রহণের অসংখ্য দিক রয়েছে। এতে গভীর চিন্তা ভাবনা করে প্রতিটি মুহূর্ত গুনাহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক পারা 21 সূরা রোম আয়াত নম্বর 36 এ ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ প্রদান করি তখন তারা সেটার উপর খুশি হয়ে যায়, আর যখন তাদের নিকট কোনো দুর্দশা পৌঁছে ওই কাজের বদলা হিসেবে যা তাদের হস্তসমূহে অগ্রে প্রেরণ করেছে তখনই তারা হতাশ হয়ে পড়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, অর্থাৎ যখন আমি মানুষকে সুস্থতা ও রিজিকে প্রশস্ততা অর্থাৎ রিজিকে বরকতের স্বাদ দান করি তখন সে সেটার জন্য খুশি হয়ে যায় আর এ কারণে অহংকার করে, আর যদি তাদের কাছে তাদের অবাধ্যতা ও গুনাহের কারণে কোনো অনিষ্টতা পৌঁছে তখন তারা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যায়। আর এই বিষয়টি মুমিনের শানের পরিপন্থী, কেননা মুমিনের অবস্থা হলো যখন সে নিয়ামত পায় তখন সে কৃতজ্ঞতা আদায় করে, আর যখন তার নিকট কঠোরতা পৌঁছে তখন সে আল্লাহ পাকের রহমতের আশাবাদী থাকে। নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতায় তাকে দেখতে গেলেন আর তাকে ইরশাদ করলেন, কখন থেকে তোমার জ্বর হয়েছে? আরজ করলো, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 7 রাত থেকে। ইরশাদ করলেন, অসুস্থতার সময় গুনাহের সময়কে নিয়ে যায়। আরো ইরশাদ করলেন, হে আমার ভাই, ধৈর্য ধারণ করো, তুমি তোমার গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে তাতে প্রবেশ করেছিলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোগের মাধ্যমে মুমিন ও মুনাফিকের পার্থক্য। আমাদের সকলের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় মুমিন যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ পাক তাকে ওই রোগ থেকে শিফা দান করেন, তখন এই রোগ অতীতের গুনাহের কাফফারা এবং ভবিষ্যতের জন্য নসিহত হয়ে যায়। আর মুনাফিক যখন অসুস্থ হয় অতঃপর সুস্থ হয় তখন সে ওই উটের মতো হয় যেটাকে তার মালিক বেঁধে খুলে দিয়েছে, আর সে জানে না যে তাকে কেন বাধা হয়েছে আর কেন ছেড়ে দেয়া হয়েছে। লোকদের মধ্যে এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোগ কেন হয়? খোদার শপথ, আমি তো কখনো অসুস্থ হইনি। ইরশাদ করলেন, আমাদের কাছ থেকে দূর হও, তুমি আমাদের দলভুক্ত নও, অর্থাৎ আমাদের তরিকার উপর নেই। হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদের খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, মুমিন বান্দা অসুস্থ অবস্থায় গুনাহ থেকে তওবা করে, সে মনে করে যে আমার এই রোগ কোনো গুনাহের কারণে এসেছে আর সম্ভবত এটি শেষ রোগ হবে যেটার পর মৃত্যুই আসবে, এজন্য সে আরোগ্য লাভ করার সাথে সাথে মাগফিরাত নসিব হয়ে যায়। উদাসীন মুনাফিক এটাই মনে করে যে অমুক কারণে আমি অসুস্থ হয়েছিলাম আর অমুক ওষুধ অর্থাৎ মেডিসিনের মাধ্যমে আমি সুস্থ হয়েছি, কারণ সময়ের মধ্যে এমন ভাবে পড়ে থাকে যে আল্লাহ পাকের দিকে মনোযোগ থাকে না, না তওবা করে আর না নিজের গুনাহের ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করে। এই ব্যক্তি অর্থাৎ যে এটা বলেছে আমি কখনো অসুস্থ হইনি, মুনাফিক ছিল যার কুফরের উপর মৃত্যুবরণ করার ব্যাপারে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল, এজন্য তাকে ওই ধরনের কঠোরভাবে উত্তর দিয়েছেন। কতিপয় বর্ণনার মধ্যে রয়েছে, ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যে কোনো জাহান্নামীকে দেখতে চায় সে যেন একে দেখে নেয়। অন্যথায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক হলো উত্তম চরিত্র। তিনি শুধুমাত্র রোগ না হওয়ার কারণে এ ধরনের কঠোরতা করতেন না। এটা থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের ভালো মন্দের ব্যাপারে সংবাদ দিয়েছেন। ইমাম শরফুদ্দিন হোসেন বিন মোহাম্মদ তিবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন মুমিন বান্দা অসুস্থ হয় অতঃপর আরোগ্য লাভ করে তখন সাবধান হয়ে যায় আর জেনে নেয় যে তার অসুস্থতা তার পূর্বের গুনাহকে দূর করার কারণ ছিল, সুতরাং সে লজ্জিত হয় আর ভবিষ্যতে গুনাহের দিকে অগ্রসর হয় না, যেমনি ভাবে পূর্বে ওই গুনাহটি সংগঠিত হয়েছিল। সুতরাং এই রোগ তার অতীতের গুনাহের কাফফারা হয়ে যায়। অসুস্থতা রহমত। হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, শারীরিক অসুস্থতা হলো রহমত স্বরূপ, অপরদিকে অন্তরের রোগ হলো শাস্তি স্বরূপ। প্রিয় ইসলামী ভাইরা, শারীরিক রোগ রহমতের কারণ আর গুনাহের রোগ ধ্বংসের কারণ। বিশ্বাস করুন, সিনেমা নাটক দেখা, গান বাজনা শ্রবণ করা, সুদের লেনদেন করা, সুদি ও হারাম পন্থায় টাকা উপার্জন করা বা হারাম লোকমা খাওয়া এমন নিকৃষ্টতর রোগ যেটা ক্যান্সার ও অন্যান্য প্রাণ হরণকারী রোগ থেকে অনেক গুণ বেশি ভয়ঙ্কর। কেননা শারীরিক রোগ বেশি থেকে বেশি প্রাণ নিতে পারবে, যেখানে গুনাহের রোগ ইমান ধ্বংস করতে পারে। আর পা থেকে মাথা পর্যন্ত শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তি কুফরের রোগে আক্রান্ত রোগীর চেয়ে অনেকাংশে কম ক্ষতিতে রয়েছে। কেননা কুফরের উপর মৃত্যুবরণ করা অবস্থায় সব সময়ের জন্য জাহান্নামের আযাবের সম্মুখীন হবে, যা খুবই অসহনীয়। প্রত্যেক ওই কষ্টদায়ক জিনিস যেগুলোর কল্পনা করা যায় সেগুলো তার তথা আল্লাহ পাকের সীমাহীন আযাবের একটি নগণ্য অর্থাৎ তুচ্ছ অংশ মাত্র। যেমন কোন যন্ত্র দিয়ে জীবিত মানুষের নখ টেনে নেয়া, কারো উপর ছুরি বা লাঠি দ্বারা প্রহার করা, কারো উপর ভারী যানবাহন চালিয়ে তার হাড়গুড় চূর্ণ বিচূর্ণ করে দেয়া, কারো মাথার চুল ধরে তার খোলা মুখে বন্দুকের গুলি চালিয়ে দেয়া, শরীরের অঙ্গ কেটে লবণ ও মরিচ ছিটিয়ে দেয়া, জীবিত গায়ের চামড়া উপড়ে ফেলা, অজ্ঞান করা ব্যতীত অপারেশন করা, অথবা বিভিন্ন রোগের কষ্ট যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, অথবা বেদনাদায়ক রোগ যেমন হৃদরোগ, হার্ট অ্যাটাক, ক্যান্সার, কিডনির পাথরের যন্ত্রণা, অ্যালার্জি, ভয়ঙ্কর আতঙ্ক ইত্যাদি ইত্যাদি যে রোগ ব্যাধি বা পার্থিব কষ্ট যেগুলোর কল্পনা করা সম্ভব, সেগুলো জাহান্নামের যন্ত্রণার তুলনায় কিছুই না। মোট কথা, দুনিয়ার সকল রোগ ব্যাধি ও বিপদ কোনো এক ব্যক্তির মধ্যে একত্রিত করা যায়, তারপর জাহান্নামের সবচেয়ে হালকা আযাবের সম্মান হবে না। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, তিনি আমাদেরকে একটি মুহূর্তের কোটি ভাগের এক ভাগের জন্য কুফরের রোগে যেন পতিত না করেন, বরং আমাদেরকে গুনাহের রোগ থেকেও যেন হেফাজত করেন। কেননা গুনাহ কুফরের দূত হয়ে থাকে। আমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা ও সহজতার কামনা করছি। আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অর্থাৎ প্রকাশ্য হায়াতে মোবারকায় এক ব্যক্তির ইন্তেকাল হলো। তখন কেউ বলল তাকে মোবারকবাদ, তার কোন রোগ হওয়া ছাড়াই ইন্তেকাল হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ইরশাদ করলেন, তোমার জন্য আফসোস, তোমার কি জানা আছে যে আল্লাহ পাক যদি তাকে কোনো রোগে আক্রান্ত করতেন তাহলে সেটার কারণে তার গুনাহ মোচন করে দিতেন। বিরাতে রয়েছে ওই ব্যক্তি অর্থাৎ মোবারকবাদ পেশকারী মনে করত যে রোগ ব্যাধি আল্লাহ পাকের পাকড়াও আর সুস্থতা থাকা আল্লাহ পাকের রহমত, এজন্য মোবারকবাদ হিসেবে এটা আরজ করলো। এই মনোভাবের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন। অর্থাৎ মুমিনের রোগ, বিশেষ করে মৃত্যু রোগ অর্থাৎ ওই রোগ যেটার কারণে মানুষের মৃত্যু হয়ে যায়, সেটাও আল্লাহ পাকের রহমত। কেননা এর বরকতে আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করেন, এমনকি বান্দা তওবা ইত্যাদি করে পুত পবিত্র হয়ে যায়। সুতরাং রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা উত্তম। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে রোগাক্রান্ত করেন এই পর্যন্ত যে তার সকল গুনাহ মুছে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুসিবত ও রোগের সময় বান্দার গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। অন্য এক বর্ণনায় রয়েছে, দুনিয়াতে রোগ দুঃখ বেদনার সময় আখিরাতে কষ্টের সময়কে দূর করে দেয়। অর্থাৎ দুনিয়াতে মানুষের যেসব বিপদ ও কষ্ট আসে তা আখিরাতের ভয়ানক বেদনাদায়ক অবস্থা থেকে মুক্তির কারণ হয়ে যাবে। অসুস্থতার ফজিলত। শরহুজ জুরকানিতে রয়েছে, গুনাহ থেকে মাসুম অর্থাৎ আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম ব্যতীত সাধারণ লোকদের মন্দ কাজে পতিত হওয়া থেকে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। সুতরাং তাদের অসুস্থতা তাদের গুনাহসমূহকে মুছে দেয় বা তাদের মর্যাদা বৃদ্ধি করে এবং নফসের উচ্চ আকাঙ্ক্ষাকে দরিভূতকারী। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অসুস্থতা যেহেতু গুনাহের বাহন আর আল্লাহ পাকের অবাধ্যতার সামনে প্রতিবন্ধকতা হয়, সুতরাং এর চেয়ে উত্তম আর কি হবে। প্রিয় ইসলামী ভাইরা, রোগ ব্যাধির ফজিলত পড়ে বা শুনে রোগ ব্যাধির আকাঙ্ক্ষা করার পরিবর্তে নিজ প্রতিপালকের নিকট সুস্থতার জন্য দোয়া করতে থাকা উচিত। কেননা আমরা আল্লাহ পাকের অনেক দুর্বল বান্দা, সুতরাং আমরা আল্লাহ পাকের নিকট দুনিয়াতেও সহজতা, মৃত্যু সময় সহজতা এবং কবর ও হাসরে সহজতা, সহজতা বেশ সহজতার জন্যই দোয়া করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি মৃত্যু স্মরণ কোন জিনিসের মাধ্যমে আসে? অসুস্থ হলে আল্লাহ পাকের ভয়ে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। কেননা কখনো অসুস্থতা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণও হয়ে যায়। দিন যতই যাচ্ছে হাজারো রোগীর মৃত্যু সংবাদ এসেই চলছে। হযরত শেখ আবু তালিব মাক্কি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অসুস্থ ব্যক্তির উচিত অসুস্থ অবস্থায় তওবা করা, নিজের গুনাহের জন্য অনুশোচনা প্রকাশ করা, অধিকারে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ পাকে জিকির করা, উচ্চ আকাঙ্ক্ষা কম করা আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ রাখা। আরো বলেন, সবচেয়ে বেশি যে বিষয়টি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আর যেটা আশাতে মৃত্যু সংঘটিত হয় সেটা হলো অসুস্থতা। প্রথমবারের পর দ্বিতীয়বার অসুস্থ হলো আর তওবা করলো না, তাহলে হাদিসে পাকে রয়েছে, যখন বান্দা দুইবার রোগাক্রান্ত হয়ে যায় আর তওবা করে না, তখন মালাকুল মওত আলাইহিস সালাম অর্থাৎ রূহ কবজকারী ফেরেশতা তাকে বলে, হে উদাসীন ব্যক্তি, আমার পক্ষ থেকে তোমার নিকট একের পর এক বার্তা বাহক এসেছে কিন্তু তুমি কোনো উত্তর দিলে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুধার্ত থাকার কারণ হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে আরজ করা হলো, আপনি ক্ষুধার্ত থাকাকে এতটা গুরুত্ব কেন দেন? বললেন, যদি ফেরাউন ক্ষুধার্ত থাকতো তাহলে কখনো খোদা দাবি করতো না, আর যদি কারণ ক্ষুধার্ত থাকতো তাহলে কখনো অবাধ্য ও নাফরমানি করতো না। তাফসীরে সাবিতে একটি ঈমান সতেজকারী ঘটনা রয়েছে, যখন ফেরাউন বাদশাহী আসনে বসে খোদা দাবি করতো তখন একদা হযরত জিবরাইল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে তার নিকট আসলেন আর জিজ্ঞাসা করলেন, বাদশাহ ওই গোলামের ব্যাপারে কি বলেন যে তার মনিবের দেয়া সম্পদ ও তার নিয়ামত দ্বারা সমৃদ্ধ হয়েছে? অতঃপর সে নিজের মাওলার অকৃতজ্ঞতা করলো আর তার হক অস্বীকার করে স্বয়ং নিজেই খোদা দাবি করা শুরু করে দিল। তখন ফেরাউন সেটার উত্তর এটা লিখলো যে, এ ধরনের গোলাম যে নিজের মনিবের উপর অকৃতজ্ঞ হয়ে তার মাওলার অবাধ্য হয়ে গেছে, তার শাস্তি হলো তাকে সমুদ্রে ডুবিয়ে দেয়া হোক। সুতরাং যখন ফেরাউন তার সঙ্গীদের সাথে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পিছনে পিছনে নদীর মাঝখানে গিয়ে পৌঁছলো, নদী পুনরায় মিলিত হয়ে গেল, তখন ফেরাউন ডুবে যাওয়ার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনকে তার স্বাক্ষর অর্থাৎ সিগনেচারকৃত ওই উত্তর দেখালো, অতঃপর সে নীল নদে ডুবে গেল। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহ পাক ফেরাউনকে মৃত গরুর মতো নদীর কিনারায় নিক্ষেপ করেছেন যাতে প্রাণে বেঁচে যাওয়া বনি ইসরায়েল ও অন্যান্য লোকদের জন্য শিক্ষা হয়ে যায় এবং তাদের জন্য এই বিষয়টি যেন স্পষ্ট হয়ে যায়, যে ব্যক্তি জালিম অত্যাচারী হয় ও আল্লাহ পাকের দরবারে অহংকার করে তার শাস্তি এরূপ হয়ে থাকে, আর সে লাঞ্ছনা ও অপদস্থের গভীর খাদে নিক্ষিপ্ত হয়। প্রিয় ইসলামী ভাইরা, মিশরের বাদশাহের উপাধি ফিরাউন হতো। হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যুগে ফিরাউনের নাম ওয়ালিদ বিন মুসআব বিন রায়্যান ছিল। এই অপদার্থ অনেক বড় জালিম ও অত্যাচারী ছিল আর নিজে নিজেকে খোদা বলতো। তার বয়স 400 বছরের অধিক অতিবাহিত হয়েছে। বলা হয়ে থাকে ফিরাউন সারা দিন খোদা দাবি করত আর রাতে দোয়া অর্থাৎ আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করার মধ্যে মশগুল থাকতো। এই কারণে তার রাজত্ব এবং বাদশাহী এবং ক্ষমতা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী রইল। হযরত বিবি আসিয়া যে ফিরাউনের স্ত্রী ছিল, যখন নদীতে প্রবাহমান একটি সিন্ধুক দেখল আর তাতে চাঁদের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট বাচ্চা দেখতে পেল, যিনি হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ছিলেন, তখন ফিরাউনকে বলল, পারা 20 সূরা কাসাস আয়াত নাম্বার 9 কানজুল ঈমান থেকে অনুবাদ। আর ফিরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নের শান্তি, তাকে হত্যা করো না। তখন ফিরাউন বলল, তোমার জন্য শীতলতা হবে, আমার এর কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের শপথ, যদি ফিরাউনও এই বিষয়টি মেনে নিত যে এই বাচ্চা আমার জন্য শীতলতা হবে, যেমন হযরত বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য বললেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে হিদায়ত দান করতেন, যেমনটি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিদায়ত দান করেছেন। খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন পারা 25 সূরা যুখরুফ আয়াত নম্বর 51 তিলাওয়াত করলেন কানজুল ঈমান থেকে অনুবাদ, আর ফিরাউন নিজ সম্প্রদায়ের মধ্যে আহ্বান করলো, হে আমার সম্প্রদায়, আমার জন্য কি মিশরের বাদশাহী নেই এবং এসব নদ নদীও যেগুলো আমার নিম্নদেশে প্রবাহিত, তবে কি তোমরা দেখতে পাচ্ছ না? তখন মিশরের শাসনের উপর ফিরাউনের গর্ব করার কথা স্মরণ করলেন। তখন বললেন, আমি ওই মিশর আমার এক ছোট গোলামকে দিয়ে দিব। সুতরাং তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মিশর রাষ্ট্র তার গোলাম খসিবকে দিয়ে দিলেন, যে তাকে উযু করাতেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা কি জানেন ফিরাউন কেন খোদা দাবি করেছিল? বর্ণিত আছে, ফিরাউন তার 400 বছর বয়সের মধ্যে হতে 320 বছর এমন আরাম আয়েশে অতিবাহিত করেছিল যে ওই সময়গুলোতে কখনো কষ্ট বা জ্বর অথবা ক্ষুধার মধ্যে পতিত হয়নি। ইহিয়াউল উলুমে এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ফিরাউনের খোদা দাবি করার কারণ এটি ছিল যে সে দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ সবল ছিল যে 400 বছর অতিবাহিত হয়ে গেল, অথচ তার মাথায় না মাথা ব্যথা আর না জ্বর হলো আর না কখনো কোনো রগে ব্যথা হয়েছে। যদি তার কোনো দিন অর্ধদিনও মাথা ব্যথা হয়ে যেত, খোদা দাবি করা তো দূরের কথা, অহেতুক কার্যাদি থেকেও প্রাণ বাঁচিয়ে রাখত। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই সুস্থতা নিয়ামত ও সম্পদের আধিক্য অনেক মানুষকে গুনাহের মধ্যে পতিত করে। সুতরাং যে প্রভাবশালী বা ধনী হয় তাকে আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনার ব্যাপারে ভয় করা উচিত। যেমনটি মহান বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তির উপর আল্লাহ পাক দুনিয়াতে রুজিতে বরকত, বাদ্য সন্তানের নিয়ামত, ধন সম্পদ, সুস্থতা, পদমর্যাদা, মন্ত্রণালয়ের পদ বা রাষ্ট্রপতি বা সরকার ইত্যাদি দ্বারা প্রশস্ততা দান করেন, কিন্তু তার এই ভয় হয় না যে কখন আবার এই আরাম আয়েশ আল্লাহ পাকের গোপন ব্যবস্থা নয় তো? এরকম ব্যক্তি আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনার ব্যাপারে উদাসীন হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, কিছু লোক প্রত্যেক মানুষকে অকারণে নিজেদের অসুস্থতার কথা বলে বেড়ায়। বরং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন চিকিৎসা ছবি ভাইরাল করে থাকে। অথচ যতটুকু সম্ভব নিজের অসুস্থতার কথা গোপন রাখা সওয়াবের কাজ। বারবার দুনিয়ার সকলকে নিজের অসুস্থতার কথা বলা বা দোয়ার জন্য যারা বলে তারা সকল রোগের আরোগ্য দানকারী, আল্লাহ পাকের দরবারে আরোগ্যের জন্য দোয়া কেন করে না? বিপদের সময় আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করুন। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, যখন আমার কোনো বান্দা বিপদে আমার কাছে দোয়া করে আমি তাকে চাওয়ার আগেই দান করি আর তার দোয়া কবুল করি। আর যে বান্দা মুসিবতের সময় আমাকে বাদ দিয়ে আমার সৃষ্টির কাছে সাহায্য চায় আমি তার জন্য আসমানের দরজা বন্ধ করে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাটা বিদ্ধ হওয়ারও প্রতিদান। হযরত আবু সাঈদ খুদরি ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, মুসলমানের ক্লান্তি, অসুস্থতা, পেরেশানি, কষ্ট ইত্যাদি, এমন কি কাটাও যদি বিদ্ধ হয় তাহলে আল্লাহ পাক সেটার বিনিময়ে তার গুনাহ মোচন করে দেন। ফতহুল বারী শরীফ বুখারীতে রয়েছে, ইমাম করাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিশ্চয় বিপদ আপদ ও কষ্ট গুনাহের কাফারা, সেটার সাথে বান্দার সন্তুষ্টি হোক বা না হোক। হ্যাঁ, বিপদের উপর সন্তুষ্টি থাকা অবস্থায় এই বিপদ আপদ বড় বড় গুনাহের কাফফারা হয়ে থাকে, যেখানে অসন্তুষ্ট অবস্থায় কম গুনাহের কাফফারা হয়ে থাকে। ব্যাখ্যা এটা যে বিপদ যত বড় হবে তত বড় গুনাহের কাফফারা হবে। যদি বান্দা বিপদে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে তাহলে সেটার উপরও তাকে আলাদা প্রতিদান দেয়া হবে। যদি বিপদগ্রস্তের কোনো গুনাহ না হয় তাহলে তাকে সেটার বিনিময়ে তাকে সওয়াব দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।